اخلاص ایمون مرے یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. সকলে পুরি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, وعلى آلك وأصحابك يا نور الله. علامہ یوسف ابن اسماعیل نبھانی رحمۃ اللہ تعالی علیہ একজন বড় আশিক রাসূল, তিনি দুরূদ শরীফের ফজিলত নিয়ে অনেক কিতাব লিখেছেন. তিনি নিজেই তার একটি ঘটনা, তার একটা এক্সপিরিয়েন্স বয়ান করেছেন. তিনি বলেন, একবার এক ব্যক্তি আমার উপর মিথ্যা অভিযোগ এনেছিল. এই অভিযোগের কারণে তৎকালীন বাদশাহ আমাকে শহর থেকে নির্বাসনের আদেশ দিলেন, শহর থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিলেন. এটা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। সে দিন ছিল বৃহস্পতিবার, সুতরাং জুমার রাতে আমি 1000 বার ইস্তেগফার পড়লাম, তারপর 350 বার এই দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কদ দাকাত হিলাতি আদরিক নিয়ে ইয়া রাসূলুল্লাহ, 350 বার আমি এই দুরূদ শরীফ পড়লাম। এটা পরে আমি ঘুমিয়ে পড়লাম, তারপর তাহাজ্জুদের সময় উঠে আবার 1000 বার দুরূদ শরীফ পড়লাম, তারপর ইস্তেগাসা করলাম। এর বরকত এমনভাবে প্রকাশ পেল যে পরের দিনই নির্দোষ প্রমাণিত হইলাম, পরের দিন আমি নির্দোষ প্রমাণিত হইলাম এবং খলিফা চিঠি পাঠিয়ে আমার নির্দোষ হওয়াটা ঘোষণা করলেন। এই হচ্ছে দুরূদ শরীফের বরকত এবং ফজিলত, যে দুরূদ শরীফের বরকতে বান্দা যদি একনিষ্ঠ হয়ে দুরূদ শরীফ পড়ে তাহলে বড় বড় বিপদ থেকে বান্দা উদ্ধার হয়। তাই আমাদের উচিত প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলা। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলুল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি
সালামুন
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের পারা ৬ সূরা মায়দা আয়াত নম্বর 35 অর্থাৎ 35 মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। যে আয়াতে মুবারাকা আমি এখন তেলাওয়াত করলাম, এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা ও কামিয়াবির অর্থাৎ সাকসেসের তিনটি গুরুত্বপূর্ণ মূলনীতি বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে প্রথম মূলনীতি, তাকওয়া অবলম্বন করা। আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, তাতে আমরা সফলতা চাই, স্থায়ী সফলতা, এমন সফলতা যা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আখিরাতেও কাজে আসবে। এমন সফলতার জন্য সেই কাজে তাকওয়া অবলম্বন করা উচিত। উদাহরণস্বরূপ, আপনি কোনো ব্যবসা করতে যাচ্ছেন, এতে সুদের লেনদেন থেকে বাঁচুন, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বাঁচুন, মিথ্যা এবং মিথ্যা কসম খাওয়া থেকে বাঁচুন, মাপ ও ওজনে কম দেওয়া থেকে বাঁচুন। একইভাবে শিক্ষার ক্ষেত্রে আপনি জ্ঞান অর্জন করছেন, যদি চান যে শিক্ষায় এমন সফলতা পাই যা দুনিয়াতেও কাজে দিবে এবং আখিরাতেও কাজে দিবে, তাহলে এতে গুনাহ থেকে বাঁচুন, পরীক্ষায় নকল করা থেকে বাঁচুন, ইসলাম বিরোধী কথা পড়া শোনা এবং অন্যদের কাছে পৌঁছানো থেকে বাঁচুন। একইভাবে ঢোল বাদ্যযন্ত্র গান বাজনা থেকে বাঁচুন। সংক্ষেপে, আমরা যে কোনো কাজ করতে যাচ্ছি, যদি আমরা চাই সে কাজে স্থায়ী সফলতা লাভ করতে, এমন সফলতা অর্জন করতে যা দ্বারা দুনিয়াতেও সফল হব আখিরাতেও সফল হব, তাহলে আমাদের উচিত গুনাহ থেকে নিজেকে বাঁচানো এবং খোদা ভীতি অন্তরে জাগরণ করা অর্থাৎ তাকওয়া অর্জন করা। এটা হচ্ছে প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বয়ান করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তারই দিকে মাধ্যম তালাশ করো, ওয়াসিলা তালাশ করো, আল্লাহ তাআলার দিকে ওয়াসিলা তালাশ করো। মনে রাখবেন, এই পৃথিবী, এই দুনিয়া হচ্ছে দারুল আসবাব, কারণ ও উপাদানের জগৎ। আল্লাহ পাক এই দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এখানে আমরা ওয়াসিলা ছাড়া কিছুই করতে পারি না, ওয়াসিলা ছাড়া, মাধ্যম ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা দুনিয়াতে এসেছি বাবা মার ওয়াসিলায়, আমরা জ্ঞান অর্জন করি শিক্ষক টিচারের ওয়াসিলায়, ধন সম্পদ রিজিক উপার্জন করি চাকরি বা ব্যবসার ওয়াসিলায়, সুস্থতা লাভ করি হাকিম বা চিকিৎসকের ওয়াসিলায়, এমনকি আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের পরিচয় দিয়েছেন, তাও স্বয়ং নিজে থেকে দেন নাই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওয়াসিলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াসিলাকে পছন্দ করেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন এমনভাবে যে ওয়াসিলা ছাড়া কিছুই হয় না। সহজভাবে যদি ওয়াসিলা বুঝতে চান, মাধ্যম, মাধ্যম ছাড়া, কারণ ছাড়া, উপাদান ছাড়া, ওয়াসিলা ছাড়া কিছুই হয় না। সুতরাং যখনই কোনো কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, বিয়া শাদির ব্যাপার হবে, নিজের বাড়ি তৈরি করতে হবে বা কিনতে হবে, যে কোনো কাজ করতে হবে, যদি তাতে সফলতা ও স্থায়ী সফলতা চান, তাহলে সেই কাজ করার আগে আল্লাহর নৈকট্যের ওয়াসিলা সন্ধান করুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াসিলা সন্ধান করুন, ইনশাআল্লাহ তাআলা সফলতা নসিবে আসবে। এরপর তৃতীয় মূলনীতি, একই আয়াতে আল্লাহ তাআলা তিনটা প্রিন্সিপাল বয়ান করেছেন। তিন নম্বরটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাহিদু ফি সাবিলি, এবং তারই পথে পরিশ্রম করো। এটি সফলতার এমন একটি গুরুত্বপূর্ণ মূলনীতি যে এটি ছাড়া সফলতা, কামিয়াবি, সাকসেস শুরুই হয় না। আমাদের অনেকের মধ্যে এমন প্রবণতা দেখা যায় যে তারা চায় যে আমার ঘরের ছাদ খুলে যাক, আকাশ থেকে সফলতা, সাকসেস এসে সরাসরি আমার পায়ে এসে পড়ুক, কোনো দৃষ্টিসম্পন্ন ব্যক্তির দৃষ্টি আমার উপর পড়ে যাক, আর মুহূর্তের মধ্যে আমি দুনিয়ার সবচেয়ে বড় সফল ব্যক্তি হয়ে যাই। এটা হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, অনেক সময় আল্লাহর খাস বান্দাদের, বিশেষ আল্লাহর ওয়ালিদের সুদৃষ্টি যদি কারো উপর পড়ে যায় তাহলে দুনিয়া আখিরাতে সে সফল হয়ে যায়, কিন্তু এটা কদাচিত, এটা মাঝে মাঝে হয়, অনেক কম হয়, 100% 1% মানুষের সাথে এমন হয়, তাও কম, এটা মাঝে মাঝে দেখা যায়। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিষয়টা এমনভাবে সৃষ্টি করেছেন যে যদি কেউ সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে পরিশ্রম করতে হবে। যদি সফলতা চান তাহলে খুব পরিশ্রম করুন, এবং এই পরিশ্রম কীভাবে করবেন, এই মেহনত, এই পরিশ্রম, এই হার্ড ওয়ার্ক কোথায় করবেন, কোথায় কাজে লাগাবেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ফি সাবিলি, তার রাস্তায়, আল্লাহ তাআলার রাস্তায় পরিশ্রম করো। পরিশ্রম যে করবা, হার্ড ওয়ার্ক যে করবা, তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় করো। পরিশ্রম করারও বিভিন্ন দিক আছে। কিছু লোক পাপ পূর্ণ কাজে, গুনাহের কাজে পরিশ্রম করে, কিছু লোক অপ্রয়োজনীয় কাজে পরিশ্রম করে, কিছু লোক পরিশ্রম করে কিন্তু তাদের উদ্দেশ্য শুধু সম্পদ, অর্থ এবং দুনিয়াবী সম্মান ও খ্যাতি অর্জন করা থাকে। এতেও কখনো কখনো সফলতা পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে অস্থায়ী। দুনিয়ার প্রত্যেকটি সফলতা অস্থায়ী, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত সফলতা আছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই, চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই, রুহ চলে যাওয়ার সাথে সাথেই সম্মান, নাম, খ্যাতি, অর্থ, সম্পদ, টাকা সব শেষ, সেই অস্থায়ী সফলতা শেষ হয়ে যায়। তাই যদি সফলতা চান এবং স্থায়ী সফলতা চান তাহলে পরিশ্রম করুন, অবশ্যই পরিশ্রম করুন, হার্ড ওয়ার্ক করুন, কিন্তু এমন পরিশ্রম করুন যা আপনার রবের পথে হয়, আল্লাহ তাআলার রাস্তায় হয়। এই পরিশ্রমে নিয়ত ভালো হোক, অন্তরে এখলাস হোক, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হোক। আপনাকে কেউ বলছে না যে আপনি জঙ্গলে গিয়ে আপনি মসজিদে সারাদিন বসে থেকে ইবাদত করেন, না, আপনি দুনিয়াবী কাজ করছেন, আপনি এতেও ভালো ভালো নিয়ত রাখেন যে আমি কেন করছি, আমি হালাল উপার্জনের জন্য করছি, কারণ হালাল উপার্জনও ফরজ। কারোর সামনে হাত পাতার থেকেও উত্তম হচ্ছে হালাল উপার্জন করে, পরিশ্রম করে তা আহার করা, নিজের পরিবার পরিজনকে খাওয়ানো। তো যখন আপনি এমন নিয়ত করে পরিশ্রম করবেন তখন সওয়াবও পাবেন। তো এই পরিশ্রমে সফলতা, স্থায়ী সফলতা আসবে, এতে দুনিয়াও আপনি লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। তো পরিশ্রম এমন করুন যা আপনার রবের পথে হয়, জাহিদু ফি সাবিলি, এবং পরিশ্রম করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পথে। পরিশ্রমকে নিজের এমন বানিয়ে নেন যেন সব আল্লাহ তাআলার পথেই হয়, অনর্থক কাজে পরিশ্রম করবেন না। যেমন দেখা যায়, বর্ণিত আছে, একবার খলিফা হারুনুর রশিদের দরবারে এক ব্যক্তি এসে নিজের কামাল, দক্ষতা প্রদর্শনের অনুমতি চাইল। পূর্বেকার যুগের লোকেরা বাদশাদের কাছে আসতো নিজের কামাল দেখানোর জন্য, যাতে করে বাদশা খুশি হয়ে উপহার দেয়। তো তাকে অনুমতি দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো। এবার সে উঠানের মাঝখানে একটি সুই গেঁথে দিল, একটা সুই জমিনে গেঁথে দিল, এবং দূর থেকে আরেকটি সুই ছুঁড়ে মারল। সুই একটা গেঁথে দিল আর দূর থেকে ওই সুইকে ইন্ডিকেট করে, যেটা গাঁথা ছিল তার উপর আরেকটা সুই ছুঁড়ে মারল। এই সুইটি গাঁথা সুইয়ের সুচের ছিদ্রে ঢুকে গেল। দেখুন কেমন দক্ষতা তার, একটা সুই ছুঁড়ে মারল আরেকটা সুইয়ের দিকে, তো সুইয়ের ছিদ্রে সেটা ঢুকে গেল। লোকেরা তার এমন দক্ষতা দেখে খুব প্রশংসা করল, বাহ, এটার জন্য সে নিশ্চয়ই অনেক হার্ড ওয়ার্ক করেছে, প্র্যাকটিস করেছে, পরিশ্রম করেছে, সবাই প্রশংসা করল। আর খলিফা হারুনুর রশিদও এই তামাশা দেখলেন। তারপর আদেশ দিলেন এই যুবককে 10 দিনার পুরস্কার দেওয়া হোক এবং সাথে সাথে 10টি চাবুকও মারা হোক। 10টি দিনার দেওয়া হোক আর 10টি চাবুকও মারো তাকে। এটা ছিল এক অদ্ভুত ব্যাপার। পুরস্কারও দেওয়া হচ্ছে আবার পানিশমেন্টও দেওয়া হচ্ছে। দরবারের লোকেরা খুব আশ্চর্যের সাথে এর কারণ জানতে চাইল। তখন খলিফা বললেন, পুরস্কার এই কারণে যে সে অত্যন্ত বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, এবং এই কামাল দক্ষতা দেখানোর জন্য সে প্রচুর পরিশ্রম করেছে, প্র্যাকটিস করেছে, কিন্তু সে তার বুদ্ধি ও পরিশ্রম একটি অহেতুক কাজে লাগিয়েছে, তাই সে শাস্তির যোগ্য। এমন পরিশ্রম সে যদি এমন একটা কাজে লাগাইতো যা তার দুনিয়াতেও কাজে দিত, আখিরাতেও কাজে দিত, তাহলে সে প্রশংসার যোগ্য হইতো। এর জন্য আমি তাকে শাস্তি দিচ্ছি। তো আমাদের দেশেও কিছু লোক এমন আছে যারা নিজেদের শক্তি ব্যয় করে, কিন্তু সে কাজ, সে শক্তি সম্পূর্ণ ইউজলেস, অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে। এতে না দুনিয়ার কোনো লাভ থাকে, না আখিরাতের কোনো উপকার থাকে, কিন্তু তারা এতে এমনভাবে পরিশ্রম করে যে ভালো ভালো লোকেরাও তাদের দেখে ঈর্ষা করে। এমন পরিশ্রমের কোনো লাভ নেই। পরিশ্রম সেই কাজগুলোতে করুন যা দুনিয়াতেও আপনাকে সফলতা দিবে এবং আখিরাতেও সফলতা দিবে। তো এই 3টি মূলনীতি যে আয়াতে মোবারকা থেকে আমরা পেলাম, এক তাকওয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করা, এবং 3, আল্লাহর পথে পরিশ্রম। এই 3টি মূলনীতি অবলম্বন করলে কি পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি এই 3টি মূলনীতি তোমরা অবলম্বন করো তাহলে তোমরা সফল হয়ে যাবে, তোমরা সফল হবে, সাকসেস পাবে। তাকওয়া, ওয়াসিলা এবং আল্লাহ তাআলার পথে পরিশ্রম। দুনিয়া এবং আখিরাতে, এই জীবনে, মৃত্যুর পরের জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, কবরে, হাসরে, মিজানে, উলসিরাতে, সব জায়গায় তোমরা সফলতা পাবে যদি এই 3টি মূলনীতি অবলম্বন করো। প্রিয় ইসলামী ভাইরা, সফলতার এই 3টি মূলনীতি নিজ নিজ স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে একটি মূলনীতি যা সাধারণত অবহেলিত হয় এবং কিছু লোক এ বিষয়ে ওয়াসওয়াসার শিকারও হন, তা হল ওয়াসিলা। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আল্লাহ তাআলার পথে ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা শব্দের অর্থ কী? ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে কুল্লু মা ইউতাওয়াসসালু বিহি ইলাল্লাহ, প্রত্যেক সেই জিনিস বা কাজ যার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য অর্জন করা হয়, সেটাই হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলার ডেফিনেশন কী? প্রত্যেক ওই জিনিস বা কাজ যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয়। যেমন নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ হয়, সুতরাং এটিও একটি ওয়াসিলা। রোজা রাখলে আল্লাহর নৈকট্য লাভ হয়, এটিও একটি ওয়াসিলা। যাকাত দিলে, সৎকা ও খয়রাত করলে, হজ করলে, উমরা করলে, তেলাওয়াত করলে, জিকির ও দুরুদের মাধ্যমে, সংক্ষেপে প্রতিটি নেক কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। সুতরাং প্রতিটি নেক কাজই একটি ওয়াসিলা। একইভাবে আল্লাহর নেককার বান্দাদের প্রতি সম্মান দেখাইলে, তাদেরকে ভালোবাসলে, তাদের প্রতি ভক্তি প্রদর্শন করলে, তাদের জিয়ারত করলে, তাদের জিকির করলে আল্লাহর রহমত পাওয়া যায়, অন্তর আলোকিত হয়, ভিতরের মরিচা দূর হয় এবং আল্লাহর নৈকত্য নসিব হয়। অতএব আল্লাহ পাকের এই নেককার বান্দারা, নবী, ওলি সবাই হচ্ছে ওসিলা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারাও ওসিলা। আমাদের আদেশ দেওয়া হচ্ছে ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলা, এবং তারই দিকে ওসিলা তালাশ করো যাতে তোমরা সফল হতে পারো। সুতরাং জানা গেল, যখনই কোনো বিপদ আসে, দুশ্চিন্তা আসে, মুসিবত আসে, রোগ বা ঋণগ্রস্ততা আসে, আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, ঘর তৈরি করতে হয় বা কিনতে হয়, ব্যবসা শুরু করতে হয়, শিক্ষা অর্জন করতে হয় বা ইন্টারভিউ দিতে হয়, আমাদের কোনো জায়েজ ইচ্ছা থাকে যা আমরা পূরণ করতে চাই, কোনো নেক আকাঙ্ক্ষা থাকে যা আমরা অর্জন করতে চাই, সংক্ষেপে যে কোনো দুনিয়াবি বা আখিরাতের ইচ্ছা হোক না কেন বা কাজ হোক না কেন, যদি আপনি তাতে সফলতা অর্জন করতে চান, সেই কাজের পূর্বে আপনি ওসিলা তালাশ করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে ওসিলা পেশ করেন, উপস্থাপন করেন। আপনি একটি ঘর কিনেছেন বা ঘর কিনবেন বা ঘরে উঠবেন, চাই ভাড়ার ঘর হোক বা নিজের ঘর হোক, সে ঘরে ওঠার পূর্বে যাতে ঘরে সর্বদা আল্লাহর বরকত থাকে, আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে ওসিলা পেশ করেন। কিভাবে? ওই ঘরে ওঠার পূর্বে কোরআনে পাকের তিলাওয়াত করান, সে ঘরে কোরআনে পাকের তিলাওয়াত করান, কারণ তিলাওয়াতও একটি ওসিলা। আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন, ইন্টারভিউ দিবেন কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য, সে কাজে যাওয়ার পূর্বে আপনি কোনো দরিদ্র গরিব মুসলমানকে সাহায্য করেন, এটাও একটা ওসিলা হতে পারে। এই কাজের ওসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার ইন্টারভিউ সহজ করে দিবে। আপনি অসুস্থ বা আপনার আত্মীয় স্বজন অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে কিছু সাদকা করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রোগী বা আপনি নিজে যদি রোগী থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে আপনাকে শিফা প্রদান করে দিবে। ওসিলা এমন এক চমৎকার জিনিস যে কখনো কখনো এমন কাজ যা আমাদের কাছে বাহ্যিকভাবে খুব কঠিন মনে হয়, অসম্ভব মনে হয়, ওসিলার বরকতে এমন বিপদও কেটে যায়। যেমন এটা দলিল দিতে গিয়ে আমি বুখারী শরীফের একটি হাদিস আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি খুব বড়, আমি সংক্ষেপে বলছি। প্রিয় নবী ইরশাদ করেন, পূর্ববর্তী উম্মতদের তিনজন ব্যক্তির ঘটনা। তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হল, তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের গুহায় প্রবেশ করল। তারা গুহার ভিতরে ছিলেন, বাইরে প্রবল বৃষ্টি ঝড় হচ্ছিল, এমন সময় হঠাৎ একটি বড় পাথর ভেঙে গুহার মুখে এসে পড়ল, গুহা বন্ধ হয়ে গেল, ভেতরে অন্ধকার, বাইরের বেরোনোর কোনো পথ নেই, খুব মুশকিল হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, আজ পর্যন্ত তোমরা যে নেক আমল করেছ, যে ভালো আমল করেছো, তোমাদের মনে হয় যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, তাকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার দরবারে পেশ করো, যাতে আমরা আজ এখান থেকে নাজাত পাই, মুক্তি পাই। আর তাদের মধ্যে একজন বাবা মার সেবা, সে ছিল অনেক বাবা মার, সে অনেক সেবা করত, সে বাবা মার সেবাকে নেকির ওসিলা বানিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে পেশ করলো, আর এভাবে বলল, ইয়া রব্বি ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাসসামা, হে আল্লাহ পাক, আমার বাবা মার সেবা করার নেকির সৎকায় এ পাথরকে একটু সরিয়ে দাও, যাতে আমরা আকাশ দেখতে পাই, ভিতরে তো পুরো অন্ধকার, যাতে আমরা আকাশ দেখতে পাই। যেই সে নেক আমলের ওসিলা পেশ করে দোয়া করল, ঠিক তখনই সে পাথরটি একটু সরে গেল এবং আকাশ দেখা যাচ্ছিল। এবার দ্বিতীয় ব্যক্তি তার খোদা ভীতি ও লজ্জার নেকিকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার দরবারে পেশ করলো আর বলল, ফাফরুজ আন্না ফুরজাতান, হে আল্লাহ পাক, আমার অন্তরে তোমার জন্য যে খোদা ভীতি রয়েছে, যে লজ্জা রয়েছে, এর ওসিলায় তুমি পাথরকে একটু সরিয়ে দাও। তখন পাথরটি আরও সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি তার আমানতদারির নেকিকে ওসিলা হিসাবে পেশ করলো, সে ছিল অনেক বড় আমানতদার, সে ছিল আমানতদার, এটাকে ওসিলা বানিয়ে সে আল্লাহ তাআলার দরবারে পেশ করলো যে আমার এই আমানতদারির ওসিলায় এই পাথরকে তুমি সরিয়ে দাও। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ফাকাশিফা আনহুম, অর্থাৎ সেই পাথর যা গুহার মুখ বন্ধ করে তাদের আটকে রেখেছিল, তাদের নেক আমলের ওসিলার বরকতে সেই পাথর সরে গেল এবং তারা নাজাত পেল, এটা হচ্ছে ওসিলার বরকত। সুতরাং যখনই কোনো মুশকিল, পেরেশানি, মুসিবত, অভাব, কোনো নেক কাজ করতে চান, কোনো ক্ষেত্রে সফলতা চান, কোনো নেক কাজ করুন, নিজের নেক আমলের ওসিলা করে পেশ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা সফলতা আপনার নিকটে আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, একটা তো হচ্ছে নেক আমল করে সেটার ওসিলা আল্লাহ তাআলার দরবারে পেশ করা, আল্লাহ তাআলার নেককার বান্দাদের ওসিলা নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়। যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, বিশেষ করে নবী রাসূলগণ, অলিয়ায়ে কামিলিনগণ, যেমন এটা দলিল কোরআনে পাকের মধ্যে আমরা পাই, পারা এক সূরা বাকারাতে পারা এক সুরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিশাত করেন, ওয়াকানু মিন কবলু ইয়াসতাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এবং এর পূর্বে তারা সেই নবীর ওসিলা ধরে কাফিরদের উপর বিজয় প্রার্থনা করত। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ইহুদিরা যারা অমুসলিম ছিল তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আসমানি কিতাবের মধ্যে পূর্বে থেকে পড়ে রেখেছিল যে অনেক সম্মানিত একজন নবী তাশরিফ নিয়ে আসবেন, তার মর্যাদা অনেক বেশি, তিনি আল্লাহ তাআলার প্রিয় মেহবুব বান্দা। তো তারা কি করত, যখন নিজের দুশমনদের সাথে যুদ্ধ করত বা যদি তাদের কোনো প্রয়োজন আসতো, কোনো প্রয়োজন হতো, তখন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করত আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করতেন, তাদের প্রয়োজন পূরণ করে দিতেন। এটা কখনকার ঘটনা, কোরআনে পাকে আল্লাহ বলছেন এটা প্রিয় নবীর আগমনের পূর্বের ঘটনা, যখন প্রিয় নবী পৃথিবীতে আসেনও নাই, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে তারা এভাবে দোয়া করত। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলিয়তের লক্ষণ। এমনকি আপনি জানেন পৃথিবীতে সর্বপ্রথম মানুষের যে আগমন হয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম মানুষের আগমন যে হয়েছে, অর্থাৎ হযরত আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে পৃথিবীতে এসেছেন, তিনিও সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে দোয়া করেছেন। তিনি তো ভুল করে, ইজতিহাদি খাতা ছিল, ভুল করে তিনি মনে করেছিলেন আরেকটা ছিল, আরেকটা তিনি ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে নেন, আহার করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। তো হযরত আদম আলাইহিস সালাম 300 বছর তিনি কান্না করেন পৃথিবীতে আসার পর, কত বছর, 300 বছর তিনি পৃথিবীতে আসার পর শুধু কান্নাতেই থাকেন আর লজ্জার কারণে আকাশে তিনি মাথাও তুলেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দাদের পরিচয়, যদিও বা এটা কোনো গুনাহ ছিল না, আদম আলাইহিস সালাম থেকে কোনো গুনাহ হয় নাই, কিন্তু যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা ভুলও সহ্য করতে পারে না, যে আমি আল্লাহ তাআলার সাথে এমন একটা ভুল কাজ করলাম, তিনি নিষেধ করেছিলেন কিন্তু তারপর আমি খেয়ে ফেললাম, এটা ইজতিহাদি খাতা ছিল, তারপরেও 300 বছর কান্না করেন। এরপর সকল মুফাসসিরিনে কেরামগণ বয়ান করেছেন যে হযরত আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে এইভাবে দোয়া করেন যে হে আমার আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, হে আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর জেনে রাখো লাউলা মুহাম্মদ লামা খলাকতুকা, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। এটা ইমাম হাকিম আল মুস্তাদরাক কিতাবের মধ্যে বয়ান করেছেন, এটা আল মুস্তাদরাক কিতাবটি সহি হাদিসের একটি কিতাব, এখানে তিনি বয়ান করেছেন এই হাদিসের মোবারকাটি। তো এটা দিয়ে জানা গেল মানুষ দুনিয়াতে সর্বপ্রথম সফলতা ওসিলার বরকতেই পেয়েছে। দ্বিতীয়ত এটাও জানা গেল যে আল্লাহ পাকের নেককার বান্দাদের ওসিলায় দোয়া করা হযরত আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতে মুবারাকা। তাই নবী রাসূলগণদের, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা উচিত, হে আল্লাহ তোমাকে তোমার নবীর ওসিলা, হে আল্লাহ তোমাকে তোমার দয়ালু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমার অমুক পেরেশানি তুমি দূর করে দাও, এইভাবে দোয়া করা। এটা প্রিয় নবীর আগমনের পূর্বে লোকেরাও করত, স্বয়ং আদম আলাইসলামও করেছেন। তো আমরা তো প্রিয় নবীর উম্মতি, আমরা কেন করব না, বরং আমরা তো আরও বেশি বেশি করব। তো ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবীর সৎকায় আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করবেন। ইবনে মাজা শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, এক অন্ধ ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, হে আমার প্রিয় নবী, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার চোখ ফিরিয়ে দেয়। এই হাদিস দ্বারা জানা গেল যে সাহাবায়ে কেরামের এটা আকীদা ছিল যে নিঃসন্দেহে দোয়া তো আল্লাহ তাআলাই শুনেন, দোয়া প্রার্থনা আল্লাহ তাআলাই শুনেন আর সবার দোয়া শুনেন, কিন্তু যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনেন এমন আরও কারো শুনেন না। প্রিয় নবীর দোয়া যেভাবে কবুল হয় এভাবে কারো কবুল হয় না, এটা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল। এই জন্য নিজে দোয়া না করে প্রিয় নবীর দরবারে এসে বলছে, হুজুর আপনি দোয়া করেন আমার চোখ যেন ফিরে যায়। যাই হোক, সাহাবিয়ে রাসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার দরখাস্ত করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেননি, বরং তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। তিনি বললেন, ভালোভাবে অজু করো, ভালোভাবে অজু করো, তারপর দুই রাকাত নামাজ পড়ো, তারপর এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা, ইয়া মুহাম্মাদু ইন্নি কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা, আল্লাহুম্মা ফাশাফফিহু ফিয়্যা। এ দোয়ার বরকত হচ্ছে, হে আল্লাহ পাক, মানে এ দোয়ার অর্থ, হে আল্লাহ পাক, আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আপনার দরবারে মনোনিবেশ করেছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ওসিলাতে আমার রবের দরবারে আমার এই প্রয়োজনের জন্য মনোনিবেশ করেছি যাতে তা পূর্ণ হয়। হে আল্লাহ পাক, আমার ব্যাপারে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তুমি কবুল করো। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত উসমান ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসকে বর্ণনা করেছেন, তিনি বলেন, সেই সাহাবি প্রিয় নবীর এই কথা শুনে সেখান থেকে উঠলেন, অজু করলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পাঠ করলেন। আমরা তখনও সেখানেই বসেছিলাম। তিনি গেলেন, কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। সুবহানাল্লাহ, যখন গিয়েছিলেন তখন অন্ধ ছিলেন এবং যখন ফিরে এলেন তখন কাআন্নাহু লাম ইয়াকুন বিহি দাররুন কাত্তু, তখন এমন লাগছিল যেন তিনি কখনো অন্ধ ছিলেনই না, এমন মনে হচ্ছিল, এমনভাবে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে দোয়া করার বরকত। আর এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি আমল বললেন, এটা কিন্তু একটি আমল, এটাকে বলা হয় সলাতুল হাজাত। সলাতুল হাজাত, ভালোভাবে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে তারপর এই দোয়াটি পাঠ করবেন, অতঃপর নিজের যা আকাঙ্ক্ষা বাসনা সমস্যা আল্লাহ তাআলার দরবারে পেশ করবেন। ইনশাআল্লাহ তাআলা এই সলাতুল হাজাতের বরকতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের বুজুর্গানে দিনগণ 1400 বছর ধরে তাদের এই আমল ছিল, তারা যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন এই আমলটি তারা করতেন, এটাকে সলাতুল হাজাত বলে। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর সলাতুল হাজাত কীভাবে পড়তে হয়? তো এইভাবে পড়তে হয়, ওযু করে দুই রাকাত নামাজ পড়ে তারপর এই দোয়াটি পড়বেন। দোয়াটি বড় আছে, যদি কারো প্রয়োজন হয় তো পরবর্তীতে এটা কালেক্ট করে নেবেন। তো সলাতুল হাজাত এটা পড়ার অভ্যাস গড়ে তুলবেন, এটা হচ্ছে ওয়াসিলার বরকত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার যে ফরমান এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুন মোরে